ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত ১০টা, ভারতে রাত ৯:৩০, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে বেলা ১১টা। রোববারের এই সংকলনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আনিস আহমেদ। আজ অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর টেলিফোন বার্তা।
বিশ্বব্যাংকের ঢাকা সু মিশন প্রধান হেলেন গোল্ডস্টেইন বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বিশ্বব্যাংক প্রতিশ্রুত ১২০ কোটি ডলার ঋণ বাংলাদেশকে দেবে না।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
গৌহাটিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সম্প্রতি সারা দেশে ৮২টি জেলাকে মাওবাদী প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছিল। প্রতিটি জেলাকে উন্নয়ন খাতে ৩০ কোটি টাকা করে দেওয়া হয়েছে।
মিশরের সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অধ্যাপক জিল্লুর রহমান খানের বিশ্লেষণ।
অনেকে বলছে যে রেফারেন্ডামটা মুসলিম ব্রাদারহুড দিকে যাবে। আমার মনে হয় এই সময় এটা বলা খুব মুশকিল যে কোন দিকে যাবে বলা যায় না।
তবে সবকিছুর আগে আসুন শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। মিশরের শীর্ষ আদালত বলছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক ইসলামপন্থী বিক্ষোভকারীরা আজ রোববার আদালত ভবনটি ঘিরে ফেললে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের কাজ স্থগিত রেখেছে। সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট বলে যে তাদের ভাষায় চাপ প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আদালতের কাজ স্থগিত রাখা হয়েছে। ইসলামপন্থীদের আধিপত্যে গঠিত আইন পরিষদ দেশের জন্য যে নতুন সংবিধানের খসড়া তৈরি করেছে, আদালত তার বৈধতা যাচাই করবে বলে কথা আছে। কিন্তু ১০০ ইসলামপন্থী লোক আদালতের বাইরে বিক্ষোভ চালায়। সাম্প্রতিক দিনগুলোতে প্রায় ৩০ জন খ্রিস্টান, উদারপন্থী এবং ধর্মনিরপেক্ষ সদস্য ওই আইন পরিষদ বর্জন করছেন এই বলে যে তাঁদের কথায় প্রেসিডেন্ট মোরসির সমর্থকরা গোটা প্রক্রিয়াকেই ছিনতাই করেছে। মিশর প্রসঙ্গেই অধ্যাপক জিল্লুর রহমান খানের বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। আফগান কর্মকর্তারা বলছেন যে আজ সকালে দেশের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমাবাজরা যুক্তরাষ্ট্র এবং নেটোর সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। কর্মকর্তারা বলছেন যে হামলাকারীরা জালালাবাদ বিমানবন্দরে প্রবেশ পথে বিস্ফোরক ভর্তি দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। তখন আরও কিছু আক্রমণকারী ওই ঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল। জালালাবাদ বিমান ঘাঁটির কাছে বসবাস করেন তারিক খান। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, তিনি বলছেন জেট বিমান উড়ে গিয়ে আক্রমণকারীদের ওপর গুলি বর্ষণ করে। প্রথমে খুব নিচু থেকে একটি জেট বিমান উড়ে যায়, তারপর বিদ্রোহীদের সন্ধানে ওড়ে একটি হেলিকপ্টার এবং তাদের উপর গুলি বর্ষণ করে। ওদিকে নেটো বাহিনীর মুখপাত্রী লিউটেন্যান্ট অ্যামি হিসিয়ন ভয়েস অফ আমেরিকাকে বলেন, তিনি বলছেন যে তারা একাধিক আত্মঘাতী বোমাবাজ সহ বিদ্রোহীরা জালালাবাদ বিমান ঘাঁটিতে আজ সকালে বেলা হামলা চালায়। আক্রমণকারীদের কেউই ঘাঁটিটির সীমানার মধ্যে প্রবেশ করতে পারেনি। কর্তৃপক্ষ বলছে যে এই ঘটনায় একজন আফগান নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্যান্যরা আহত হন। মনে করা হচ্ছে অন্যান্য মৃতদেহ ছিল আত্মঘাতী আক্রমণকারীদের। স্থানীয় একজন পুলিশ বলেছে যে ওই স্থান থেকে অনেকগুলো মৃতদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ বলছে যে এই আক্রমণ প্রায় ২ ঘন্টা ধরে চলে, তবে কোনো বিদ্রোহী ওই আন্তর্জাতিক বিমান ঘাঁটির ভেতরে প্রবেশ করতে পারেনি। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। বাংলাদেশে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংক বিশেষজ্ঞ দল এখন ঢাকায় রয়েছেন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্বব্যাংক বাংলাদেশকে এই ঋণ দেবে না বলে তারা পুনরায় উল্লেখ করেন। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের ৩ সদস্যের আন্তর্জাতিক দল গত শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। দুর্নীতি তদন্ত বিশেষজ্ঞ বিশ্বব্যাংকের এই প্রতিনিধি দল রোববার ঢাকায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পর্যালোচনা বৈঠক শেষে বিশ্বব্যাংকের ঢাকা সু মিশন প্রধান হেলেন গোল্ডস্টেইন বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বিশ্বব্যাংক প্রতিশ্রুত ১২০ কোটি ডলার ঋণ বাংলাদেশকে দেবে না। প্রতিনিধি দলের সদস্যরা অর্থমন্ত্রী এম এ মুহিতের সঙ্গেও বৈঠক করেছেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল রোববারই পদ্মা সেতু প্রকল্পের অন্য ঋণদাতা সংস্থা এডিবি, জাইকা এবং আইডিবির স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি, এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগ উত্থাপনের পর ওই অর্থ প্রদান স্থগিত। প্রস্তাবিত হয়ে যায়।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশ সরকার জামাতে ইসলামীকে সমাবেশ করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে।
সরকার ঢাকায় সোমবার জামাতে ইসলামীর পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠান করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। শীর্ষ নেতা সহ নেতাকর্মীদের মুক্তির দাবি সহ কয়েকটি দাবিতে জামাতে ইসলামী সোমবার বিকেলে বাইতুল মোকাদ্দমে সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর রোববার আনুষ্ঠানিকভাবে সরকার ওই সমাবেশ হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু জামাতের পক্ষ থেকে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি, কাজেই ওই সমাবেশ অনুষ্ঠান অবৈধ। তবে জামাতের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল বলে বলা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে জামাতের ঝটিকা মিছিল থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। জামাতের আট নেতার বিরুদ্ধে 1971 সালে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে বর্তমানে বিচার চলছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের একটি কারখানায় সম্প্রতি আগুন লেগে 112 জনের প্রাণহানির ঘটনায় বিদেশি ক্রেতাদের কাছে খাতটি ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টির উপর বিজিএমইএর নেওয়া পদক্ষেপের বিবরণ সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
ক্রেতারা এই ঘটনার পর তৈরি পোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্সের আওতায় আনার চাপ সৃষ্টি করলে বিজিএমইএ কমপ্লায়েন্স বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পোশাক শিল্পে যতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা সরকার ও সংশ্লিষ্টরা একসাথে উদ্যোগী হয়ে কমপ্লায়েন্স বাস্তবায়নের মাধ্যমে পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো ডক্টর গোলাম মোয়াজ্জেম মনে করেন।
পোশাক খাতে সাম্প্রতিককালের আমাদের যে বড় অর্জন এবং সেটি যে গর্বের সাথে বিভিন্ন পক্ষ থেকে বলা হয় সেটি অনেকটাই হুমকির সম্মুখীন হয়েছে।
গোলাম মোয়াজ্জেম বলেন, সাম্প্রতিক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির কারণে ক্রেতা দেশ সমূহের কাছ থেকে বাংলাদেশ যে সকল সুযোগ সুবিধা পাওয়ার আশা করছে সেগুলো পাওয়ার ক্ষেত্রে এখন বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে, যার মধ্যে শ্রম অধিকারের মতো বিষয় থাকবে। রোববার পুড়ে যাওয়া কারখানা শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, অন্তত 25 জন আহত হন। এ সময় বহু তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইসরায়েল বলছে যে ফিলিস্তিনিরা যে জাতিসংঘে রাষ্ট্রের মর্যাদা পাবার প্রচেষ্টায় সফল হয়েছে সে কারণে তাদের শাস্তি দেওয়ার জন্য ইসরায়েল ফিলিস্তিনিদের পক্ষে যে $10 কোটি বেশি কর ও শুল্ক আদায় করে থাকে সেটি তারা আটকে রেখেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইউভাল স্টেনিটস রোববার বলেন যে সরকার ফিলিস্তিনিদের দেয় ওই অর্থ ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি এবং অন্যান্য ইসরায়েলি দপ্তরে ফিলিস্তিনিদের ঋণ পরিশোধের ব্যাপারে ব্যবহার করবে। রোববারের এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হল যখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক বিজয়ের পর তাঁকে পশ্চিম তীরের রামাল্লা শহরে উৎফুল্ল জনতা স্বাগত জানায়। গত সপ্তাহে ফিলিস্তিনিরা জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। মিস্টার আব্বাস প্রায় 5,000 লোকের উদ্দেশ্যে দেওয়া তাঁর ভাষণে ঘোষণা করেন, তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় হ্যাঁ, ফিলিস্তিনিদের স্বাধীনতায় হ্যাঁ, এবং আগ্রাসন বসতি নির্মাণ এবং দখলের প্রতি না। রোববারই ইসরায়েলি মন্ত্রিসভা ফিলিস্তিনিদের জাতিসংঘের মর্যাদা বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে, সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভা বলছে যে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ভূখণ্ডের সমন্বয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের যে স্বীকৃতি সাধারণ পরিষদ দিয়েছে তার ভিত্তিতে তারা কোনো আলাপ আলোচনা করবে না। এর আগে পাল্টা ব্যবস্থা হিসেবে শুক্রবারই ইসরায়েল ঘোষণা করে যে তারা দখল করা পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত করবে। ভারতে উত্তর অসমের তিনসুকিয়া ও দিব্রুগড় মাওবাদী প্রভাবিত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গৌহাটিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওই দুটি জেলায় মাওবাদীদের কার্যকলাপ বৃদ্ধির প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা, তার সেই দাবিতে প্রধানমন্ত্রী সদর্থক মনোভাবও দেখিয়েছেন। আশা করা হচ্ছে যোজনা কমিশন খুব শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বরাদ্দ তিনসুকিয়া এবং ডিব্রুগড়ের জন্য বাড়ানো হবে। জয়রাম রমেশের মতে, প্রত্যন্ত ওই এলাকাগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো বাড়ানো, রাস্তা এবং সেতু নির্মাণ প্রয়োজন। শুধুমাত্র উন্নয়নের দ্বারাই মাওবাদীদের মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তিনি। তিনি বলেন, সড়ক এবং সেতুর সংযোগ বাড়লে গ্রামের বেকার যুবকরা কাজ পাবে। ফলে মাওবাদীদের প্রতি তাদের ঝোঁক কমবে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ যে কাজে এসেছে তার উল্লেখ করে জয়রাম রমেশ বলেন, সম্প্রতি সারা দেশে 82টি জেলাকে মাওবাদী প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছিল। প্রতিটি জেলাকে উন্নয়ন খাতে 30 কোটি টাকা করে দেওয়া হয়েছে। যোজনা কমিশন এবং অর্থ মন্ত্রকের কাছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর অনুরোধ, তিনসুকিয়া এবং ডিব্রুগড়ের ক্ষেত্রে একই পদক্ষেপ গ্রহণ করা হোক। পরবাসী ঘোষাল, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 40.51 ও 32.12 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে যথাক্রমে 7405, 9340 এবং 1575 কিলোহার্টজে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যেমনটি খানিক আগেই বিশ্ব সংবাদে শুনছিলেন যে মিশরের শীর্ষ আদালত বলছে যে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক ইসলামপন্থী বিক্ষোভকারীরা আজ রোববার আদালত ভবনটি ঘিরে ফেললে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের কাজ স্থগিত রেখেছে। মিশর প্রসঙ্গেই অধ্যাপক জিল্লুর রহমান খানের বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার শুনুন। সাক্ষাৎকারটি নিয়েছেন সরকার কবিরউদ্দিন।
মিশরের শীর্ষ আদালত বলছে তাদের কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন এবং বলছেন যে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থকেরা কোর্ট হাউস অবরোধ করে রেখেছেন এবং চাপ সৃষ্টি করছেন এজন্যে। তো পরিস্থিতি কেমন মনে হচ্ছে?
আগে যেরকম মোবারকের সময় কমপ্লিট নিউজ ব্লক করে দিত, মানুষদের ভাব প্রকাশ করবার সুযোগটা দেওয়া হতো না, যেটা ডিক্টেটরশিপের মধ্যে হয়, সেটা এখন আমরা নিউজটা পাচ্ছি যে কি হচ্ছে। প্রো মোরসি ডেমনস্ট্রেশন যাদের দেখলাম গতকাল, অ্যান্টি মোরসি ডেমনস্ট্রেশন হয়েছে, কোর্ট তাদের কি বক্তব্য সেটা প্রকাশ করবার সুযোগ পাচ্ছে এবং জনসাধারণ বলছে যে আমরা আর ডিক্টেটরশিপ চাই না। একটা ডিক্টেটরশিপ হয়ে গেছে মোবারকের, এর মোরসির এটা মুসলিম ব্রাদারহুড ডিক্টেটরশিপ চাই না। এই যে ভাব প্রকাশ করা যে আমরা দেখছি মিডল ইস্টে, এটা নতুন একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যে মিডল ইস্ট ডেমোক্রেটাইজেশন, যে আপনার গণতন্ত্র, যে আপনার যে জন্ম, সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি এই মিডল ইস্টে। সুতরাং আমি তো কোর্টের ব্যাপারে আমি বলবো যে কোর্টের জাজেসরা তারা সেকুলার মাইন্ডেড এবং তারা মোবারক অ্যাপয়েন্টেড, এবং এটাই মুসলিম ব্রাদারহুড সবসময় এটা সন্দেহ করছিল যে কোর্ট আপনার ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলি একবার যে ডিসলভ করে দিয়েছিল আবার করে দেবে, এবং কনস্টিটিউশনে যে শরিয়া ল করেছে সেটা কোর্টের তারা ওরা গ্রহণ করতে পারছে না। তো এই কোর্টের দিকেও আমরা দেখতে পাচ্ছি, মানুষের দিকে দেখতে পাচ্ছি, এবং মোরসি এখন রেফারেন্ডাম দেবেন ফর দ্য ইজিপ্ট ইজিপশিয়ানস টু ডিসাইড। তো আমি দেখছি যে এই ডেমোক্রেটিক প্রসেসটা আমার খুব ভালো লাগছে যে ইটস গোয়িং ইন আ ভেরি ডেমোক্রেটিক ওয়ে।
জি, আপনি যেমনটি কিনা বললেন যে প্রেসিডেন্ট মোরসি 15ই ডিসেম্বর যে গণভোট হতে চলেছে বলছেন যে সেই গণভোট হয়ে গেলে পরে এই যে ক্ষমতা কুক্ষিগত করা নিয়ে যে বাদ প্রতিবাদ সংঘাত হচ্ছে এ সমস্তর নিরসন হবে। ইতিমধ্যে 30 খ্রিস্টান উদারপন্থী এবং ধর্মনিরপেক্ষ সদস্য 30 জন তারা আইন পরিষদ বর্জন করছেন। তো এই ডিসেম্বরের 15 তারিখে ভোটের আগে পর্যন্ত এই যে একটা পরিস্থিতি, একটা চলমান পরিস্থিতি, যেটা এটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে হয় আপনার?
কি যে হবে এটা এখন ঠিক বলা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় এর একটা সুযোগ হবে যে যারা তাহির স্কোয়ারের এই আন্দোলনটা শুরু করেছিল তারা কিন্তু মুসলিম ব্রাদারহুডের লোক নন। যারা আন্দোলন শুরু করেছিল মোবারকের এগেনস্টে তারা ইয়াং ডেমোক্রেটিক মাইন্ডেড, দে ওয়ান্টেড টু ওপেন আপ দি ইজিপশিয়ান সোসাইটি। তো ওদের মধ্যে নিজেদের কন্দলের জন্য ওরা ভাগাভাগি হয়ে গেল, এবং ইলেকশনে যে মোরসি খুব ন্যারোলি উইন করলেন এটা ওদের ভাগাভাগির জন্য মোরসি উইন করতে পারলেন, না হলে মোরসির যে অপোনেন্ট খুব বেশি ডিফারেন্স ছিল না তাদের মধ্যে, তারও একটা ভালো সম্ভাবনা ছিল। তো আমি ভাবছি যে এই যে 15 দিনের মধ্যে তারা যদি আবার মোবিলাইজ করতে পারে, তো রেফারেন্ডামের অনেকে বলছে যে রেফারেন্ডামটা মুসলিম ব্রাদারহুড দিকে যাবে, আমার মনে হয় এই সময় এটা বলা খুব মুশকিল যে কোন দিকে যাবে বলা যায় না। কিন্তু ইতিমধ্যে আপনার এই তাহির স্কোয়ারের যে আন্দোলন, যেটা ডেমনস্ট্রেশন, কাউন্টার ডেমনস্ট্রেশন, এটা কি রূপ ধরবে এই মুহূর্তে বলা খুব মুশকিল।
আপনি বলতে চাইছেন যে তাহরির স্কোয়ারে মোবারকের সময়ে যে আন্দোলন দানা বেঁধেছিল তাতে অংশগ্রহণকারীরা বর্তমান আন্দোলনের সঙ্গে সংযুক্ত নন।
মোরসির পাওয়ার গ্র্যাব, যে ক্ষমতা যে উনি নিয়ে নিলেন এবং জুডিশিয়ারিকে একেবারে রেস্ট্রিক্ট করে দিলেন, এটা আমার মনে হয় যে আন্দোলন যে অরিজিনাল যারা করেছিলেন তারা আবার ফিরে আসছেন। ওই ইলেকশনের পরে দে ওয়ার ডিসহার্টেনড, এবং এই যে কনস্টিটিউশনাল চেঞ্জের ব্যাপারে আবার তারা মোটিভেটেড হয়ে আবার ফিরে আসছেন। এবং আমার মনে হয় এই যে 10-15 দিনে তারা খুবই চেষ্টা করবেন যে মোবিলাইজ করতে সাপোর্ট। তবে একটা কথা আপনাকে বলে রাখি যে গ্রাসরুটসে মুসলিম ব্রাদারহুডের সাপোর্ট অনেক বেশি, এবং গ্রাসরুটসটা ওরা কতক্ষণ মোবিলাইজ করতে পারবে এগেনস্ট যে পাওয়ার গ্র্যাব সেটা এখনো বলা মুশকিল।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
এই বুধবার 5 ডিসেম্বর আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় দোহার জলবায়ু সম্মেলন। প্রশ্ন মন্তব্য আগে রেকর্ড করতে পারেন, অনুষ্ঠান চলাকালেও করা যায়। প্রশ্ন করতে চাইলে যোগাযোগ করুন bangla@voanews.com ইমেলে অথবা 2023825395 ফ্যাক্সে বা আমাদের ফেসবুক ফ্যান পেজে। অনুষ্ঠান চলাকালে স্টুডিও টেলিফোন 2026193062। বিজ্ঞান জগতের খবরাখবর এবার। ম্যালেরিয়া রোগের কারণে বিশ্বের প্রায় 100টি দেশের জনগণ ভুগছেন, তবে মশার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বেড়ে চলেছে, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কীটনাশকের ব্যবহার কমিয়ে আনবার কথা ভাবছে। বিজ্ঞান পর্বে স্টিনব্যাক অ্যান্ড গ্রাউড প্রতিবেদন থেকে বিস্তারিত শোনাচ্ছেন এজাজ বেন হিউসেন।
আমাদের পৃথিবীতে 2000-এর বেশি মশা দেখা যায়। আপনারা সবাই কখনো বা কখনো মশার কামড়ে অতিষ্ঠ হয়েছেন এবং এখনও হচ্ছেন। কিন্তু জানেন কি, সব ধরনের মশা কিন্তু আমাদের রক্ত খায় না। পুরুষ মশা গাছপালা থেকে নিঃসৃত তরল পদার্থ শুষে খায় এবং বেঁচে থাকে, কিন্তু স্ত্রী জাতীয় মশা মানুষের রক্ত শুষে নেয়, গায়ের চামড়া ফুটো করে রক্ত বের করে, রক্ত খেয়েই তারা বেঁচে থাকে। আর এই রক্ত খেয়েই 250-টির বেশি ডিম পাড়ে, তারপর স্যাঁতস্যাঁতে ডোবার মতো জায়গায় ডিমগুলো রেখে দেয়। দুদিন থেকে কয়েক মাসের মধ্যে ডিমগুলো থেকে ছোট ছোট শূককীট বের হয়। মাঝে মাঝে আবার ডিম থেকে বাচ্চা হতে কয়েক বছরও লেগে যেতে পারে। বের হবার পর ডোবাতে যে সমস্ত ক্ষুদ্র প্রাণী থাকে তাই তারা খেয়ে থাকে। 4-10 দিন পরে তাদের আকারে পরিবর্তন দেখা যায়, পানির উপরে তারা ভেসে ওঠে, আরও কিছুটা বড় হয়ে মশায় পরিণত হয়, তখন তারা উড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মশার কারণে পৃথিবীতে অনেক ধরনের রোগ ছড়ায় এবং মানুষের মৃত্যু হয়। যে রোগের কথা সবচেয়ে বেশি শোনা যায় তা হচ্ছে ম্যালেরিয়া। 2006 সালেই বিশ্বের 25 কোটি মানুষ ম্যালেরিয়ার রোগে আক্রান্ত হয়েছেন, 10 লক্ষ মানুষ মারাও গিয়েছেন। এদের বেশিরভাগই ছিল আফ্রিকার ছোট ছোট ছেলেমেয়েরা। বিশ্বের প্রায় 100 দেশের মানুষ এখনও এই রোগের কারণে ভুগছেন। মশার কামড়ের মাধ্যমে জীবাণু আমাদের রক্তে প্রবেশ করে, রক্তে মিশে গিয়ে যকৃতে পৌঁছায় এবং সেখানেই তারা বড় হতে থাকে। যকৃতে জীবাণু বড় হয়ে কয়েক ভাগে তারা ভাগ হয়ে যায়, 2-1 সপ্তাহের মধ্যে তা আমাদের রক্তে ছড়িয়ে পড়ে। এবারে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষের কিডনি এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। কিছু কিছু ওষুধের ব্যবহারে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় বেশিরভাগই তারা ওষুধের অভাবে মারা যায়। আবার চিকিৎসা শুরু হতে বিলম্ব হলেও অনেকেই মারা গিয়ে থাকেন। WHO জানিয়েছে যে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনবার কাজ চলছে, তবে সংস্থাটি সবাইকে হুঁশিয়ার করে দিয়েছে এই বলে যে মশার প্রতিরোধ ক্ষমতা ক্রমশই বাড়ছে, তাই মশা মারার ওষুধ এখন আগের চাইতেও কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য কয়েকটি সংস্থার সাহায্যে একটি নতুন উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য DDT নামক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা। 1972 সালেই যুক্তরাষ্ট্র এই DDTর ব্যবহার বন্ধ করে দিয়েছে, তবে বিশ্বের বহু দেশে এখনও এর ব্যবহার দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে স্মরণ করে দিয়েছে যে কীটনাশকের ব্যবহার কমানোর সাথে সাথে ম্যালেরিয়া রোগের প্রতিরোধের প্রচেষ্টা যেন কমে না যায়।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার বৈদ্যুতিন কিংবা ডাক মারফত পাওয়া আপনাদের চিঠি এবং আমাদের জবাব নিয়ে আসছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মিতালির আসর শুরু করছি। আজকের আসরের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের নওগাঁর সেতু রেডিও ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ। ভাই সুলতান মাহমুদ, আপনি একটি খুশির খবর দিয়েছেন, অক্টোবর মাসের 5 তারিখে আপনাদের পুত্র সন্তানের জন্মের খবর। তার নাম আপনারা রেখেছেন সালেহিন আল নাহিয়ান। আমাদের বাংলা বিভাগের সবার পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। ইঞ্জিনিয়ার SS আফতাবউদ্দিন লিখেছেন ভালুকা ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন যে বায়ুশক্তি চালিত যে সকল প্রযুক্তি পাঠিয়েছি সেই প্রযুক্তিতে উৎপাদিত পণ্য সামগ্রী বাংলাদেশে রফতানি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি কোন বায়ুশক্তি চালিত প্রযুক্তি কোথায় পাঠিয়েছেন কিছুই বুঝতে পারছি না আপনার চিঠি থেকে। আমাদের ভয়েস অফ আমেরিকায় কেনই বা কথা জানিয়েছেন কিছুই বুঝতে পারলাম না, তো আগামীতে আপনি ভালোভাবে জানাবেন। আজকে চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অপূর্ব পাল ইমেল পাঠিয়েছেন তেহাট্টা নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। বছর শেষ হয়ে আসছে, ক্যালেন্ডার প্রয়োজন, তো অবশ্যই ক্যালেন্ডার হাতে এলে আপনাদের পাঠাবার ব্যবস্থা করব। টেলিফোন লাইনে বাংলাদেশের পাবনা থেকে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। তার সঙ্গে যোগাযোগ করেছি, উনি টেলিফোন নম্বর পাঠিয়েছিলেন, তার বক্তব্য আপনাদেরও শোনাব। মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনি লাইনে আছেন?
আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমি ভয়েস অফ আমেরিকা 1988 থেকে নিয়মিত শুনে আসছি এবং আমি কখনো এই অনুষ্ঠান মিস করি না, আমার খুবই প্রিয় অনুষ্ঠান। আমি মনে করি ভয়েস অফ আমেরিকা একটি অপূর্ব জ্ঞানের ভান্ডার, এই অনুষ্ঠান শুনলেই চোখের সামনে সারা বিশ্ব ভেসে ওঠে এবং বিশ্বের কোথায় কি ঘটছে মুহূর্তেই বিষয়গুলো পরিষ্কার হয়ে ওঠে। যেমন সমসাময়িক সংবাদ, সংবাদ বিশ্লেষণ, বিভিন্ন গুণী ব্যক্তির বিভিন্ন সময় সাক্ষাৎকার আমি খুব মনোযোগ সহকারে শুনি, এতে আমার জ্ঞানের ভান্ডারটা সমৃদ্ধ হয়, আমি বিশ্বের সকল কিছু একটু বুঝতে পারি। আমি এই কারণে অনেক দিন ধরেই এবং আশা রাখি ভয়েস অফ আমেরিকা যতদিন আছে বা আমি যতদিন জীবিত থাকবো আমি ভয়েস অফ আমেরিকার একজন শ্রোতা হয়ে থাকতে চাই। আর আমি আশা রাখি যে ভয়েস অফ আমেরিকা যেন আমাকে সাধারণ শ্রোতা হিসাবে গ্রহণ করে রাখে। আমি অনুষ্ঠান বিষয়ে একটু পরামর্শ দিতে চাই।
বলুন।
যে সকালে অনুষ্ঠান এখন বন্ধ করা হয়েছে, আধা ঘন্টার জন্য সকালে অনুষ্ঠানটা যদি প্রচার করা যায় খুবই খুশি হতাম।
সেটা প্রচার করা গেলে আমরাও খুশি হতাম, তো এই মুহূর্তে ভাই সম্ভব না, আমরা দুঃখিত।
আমি আরেকটা বিষয়ে আমি মানে শঙ্কিত যে এখন প্রায় শর্ট ওয়েভ অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ভয়েস অফ আমেরিকার কাছে অনুরোধ রাখতে চাই যে আমরা যারা গ্রামের শ্রোতা বা আমরা যারা পুরাতন শ্রোতা আছি আমরা FM এ তো শুনতে পাই না, তো কাজেই এটা যেন শর্ট ওয়েভে যেন বন্ধ না করা হয়।
মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনার এই চমৎকার বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনার অনুরোধ,
ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, সেই সাথে সাথে ভয়েস অফ আমেরিকার যারা সারা বিশ্বের যারা শ্রোতা তাদেরকেও আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, তারা যেন সবাই ভালো থাকে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও, আপনিও ভালো থাকুন। এর পরের চিঠি লিখেছেন, আরেকটি ইমেল পাঠিয়েছেন পীতাম্বর হাতি রগড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে। ডক্টর হেমন্ত কুমার লিখেছেন ভাগলপুর বিহার ভারত থেকে। অনুষ্ঠান সূচি এবং ক্যালেন্ডার চেয়ে পাঠিয়েছেন নতুন বছরের, হাতে এলে অবশ্যই পাঠাবার ব্যবস্থা করব আর অনুষ্ঠান নিয়মিত শুনবেন, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আজকে চিঠিপত্রের জবাবের আসর এখানেই শেষ করছি। বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভয়েস অফ আমেরিকা থেকে নানান বিষয়ে ভিন্ন ভিন্ন অভিমত ব্যক্ত করা হয়। এখন শুনুন সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল UNHRC-র সদস্য নির্বাচিত করে। কাউন্সিলের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এলিন ডোনাহু বলেন, আমেরিকা এই নির্বাচনের ফলাফলে খুবই সন্তুষ্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রথম 3 বছরের কর্মকাণ্ড অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী। মিস ডোনাহু,
We feel like we've gotten a lot of traction in our first term of helping reform the institution and making it more effective for making change with respect to human rights on the ground and we're
তিনি বলেন, আমরা প্রথম মেয়াদে বেশ কিছু অবদান রাখতে সমর্থ হয়েছি, প্রতিষ্ঠান সমূহের সংস্কার সাধন আর সেগুলিকে আরো সুষ্ঠুভাবে পরিচালনায় আমরা সহায়তা করেছি, আমরা সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনয়নে কাজ করেছি, আমরা এই উদ্দেশ্যে কাজ করার সুযোগ পেয়ে বাস্তবিকই খুবই সুখী। মানবাধিকার কাউন্সিলের দ্বিতীয় মেয়াদে সদস্য নির্বাচিত হবার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সম্মান বয়ে নিয়ে এসেছে। আমেরিকা এই সদস্য নির্বাচনে অবদান রাখার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র 2009 সালে কাউন্সিলের সদস্য পদ লাভ করার পর এই কাউন্সিলকে আরও সুষম ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রচেষ্টা নিয়েছে। মিস ডনাহু বলেন, আমেরিকা দ্বিতীয় মেয়াদেও এই পথ থেকে বিচ্যুত হবে না। যুক্তরাষ্ট্র কয়েকটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে UNHRC-র সঙ্গে একযোগে কাজ করে যাবে। মিস ডনাহু,
Our goal was to get the focus of the council onto the most egregious human rights situations and crisis situations. And we feel like that work must continue.
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে গুরুতর মানবাধিকার কিংবা সংকটপূর্ণ পরিস্থিতিতে কাউন্সিলকে বিশেষভাবে নিয়োজিত করা। আমরা মনে করি সে দায়িত্ব আমাদের অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রদূত ডনাহু ইরানের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। তিনি এ বিষয়ে ইরান সম্বন্ধীয় বিশেষ প্রতিবেদক নিয়োগ এবং বিশেষ অধিবেশন আহ্বান আর লিবিয়া ও সিরিয়া প্রসঙ্গে প্রস্তাবের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র বাক স্বাধীনতা, সমবেত হবার আর সংগঠন করার অধিকার, ইন্টারনেট ব্যবহার করার এবং ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা প্রভৃতি বিষয়ের দিকে সবার মনোযোগ আকৃষ্ট করেছে। রাষ্ট্রদূত ডনাহু,
We feel like it's our responsibility to be a voice for the voiceless and the victims of human rights abuses who come to speak to us in Geneva.
তিনি বলেন, কথা বলার অধিকার হারিয়েছে এমন সব ব্যক্তিদের কণ্ঠস্বর হবার দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছে সেসব মানুষের বক্তব্য প্রকাশের। তারা জেনিভায় আসেন আমাদের সঙ্গে আলোচনা করতে, বেশিরভাগ সময়ই তারা গোপনে কথাবার্তা চালাতে চান। আমরা তাদের অনেকেরই মর্মান্তিক কাহিনী শুনতে পেরেছি। আমরা মনে করি তাদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। মানবাধিকার কাউন্সিলের আরও অনেক কিছু করণীয় আছে। যুক্তরাষ্ট্র এই কাউন্সিলের অভীষ্ট লক্ষ্য বাস্তবায়িত করতে তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে যাবার প্রত্যাশা করে।
এই ছিল যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয়।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মিশরের শীর্ষ আদালত বলছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক ইসলামপন্থী বিক্ষোভকারীরা আজ রোববার আদালত ভবনটি ঘিরে ফেললে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের কাজ স্থগিত রেখেছে। আফগান কর্মকর্তারা বলছেন যে আজ সকালে দেশের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমাবাজরা যুক্তরাষ্ট্র এবং নেটোর সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। ক্রিকেট খেলার টেস্ট ম্যাচের পিচ নিজেদের খেলোয়াড়দের সুবিধে মতো তৈরি করা কি অনৈতিক, ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে এই বিতর্ক উঠেছে এবং তারই বিবরণ সহ রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চাইছেন ভারত ও ইংল্যান্ডের কলকাতা টেস্টের জন্য ইডেন গার্ডেনের পিচ এমনভাবে তৈরি করা হয় যাতে প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকে। কিন্তু পিচ তৈরির দায়িত্বে থাকা কিউরেটর প্রবীর মুখার্জি আপত্তি জানিয়ে বলেছেন এটা অনৈতিক কাজ। তাহলে দর্শকদের কাছে পাঁচ দিনের জন্য টিকিট বিক্রি করা কেন? ঘূর্ণি পিচ হলে তিন দিনেই শেষ হয়ে যেতে পারে ম্যাচ। এর সঙ্গে ম্যাচ গড়াপেটার তফাৎ কি, এ প্রশ্নও তুললেন তিনি। ক্রিকেট কর্তারা অবশ্য বলছেন পৃথিবীর সব দেশেই নিজেদের টিমের ব্যাটসম্যান ও বোলারদের সুবিধের কথা মনে রেখে পিচ তৈরি করার রেওয়াজ, তাই বিদেশের দ্রুতগামী পিচে ভারতীয়রা ফাস্ট বোলিং সামলাতে সমস্যায় পড়েন, আবার ভারতের স্পিন সহায়ক পিচে সুবিধে পায় ভারতীয় বোলাররা। কিন্তু 83 বছর বয়সী প্রবীরবাবু নৈতিক প্রশ্ন তুলে সত্যিই বিব্রত করছেন ক্রিকেট কর্তাদের। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে রাত 10টায় আর ভারতে রাত 9:30। আগামীকালের সান্ধ্য অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে প্রযোজক সরকার কবিরুদ্দিন, প্রকৌশলী কোয়ার্জি স্মিথ এবং আমি আনিস আহমেদ আজকের মতো বিদায় চাইছি। সবাইকে শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.